12 মে 2016 মাসিক ইজতেমা গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরব বিল্লাহ তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহু বাইতুল হক জামে মসজিদ সাবেক ছাপরা মসজিদ ঢালকা নগর গ্যান্ডারিয়া ঢাকা।
চলো ভাই মাওলানা রফি জলদি করো ভাই। আল্লাহ তাআলার সঠিক পরিচয় না থাকার কারণে এবং ইমানি বুঝ না থাকার কারণে মানুষ পশুর মতো জিন্দগি বলা হয়ে যায়। আর না হলে যদি ইমানি বুঝ থাকে আল্লাহ তাআলার পরিচয় কারো নসিব হয় তার ইবাদত 24 ঘন্টা জারি থাকে, সব সময় জারি থাকে। সন্ধ্যাবেলা খুরমা ভিজালে তো পানির মধ্যে ভিজায় রাখছে, ভোরবেলা খুরমা পানিটা খাইলেন, ফের খুরমা চিবে দেখেন যে ওর ভিতরে কোনো মজা নেই, একেবারে মাটি মাটি মনে হয়, তাই না? মাটি মাটি মনে হয় না? তো প্রতিটি বস্তু এরকম যে মানে এর মধ্যে আল্লাপাক স্বাদ রাখছেন যাতে বন্দা খায়া আরাম পায়, মানে খাইতে ভালো লাগে সেটারও আল্লাপাক পূর্ণ রেয়ায় রাখছেন। আবার ওই জিনিসটা দেখতেও পছন্দ লাগে, আনারের রং কেসা সুন্দর, লিচুর রং কত সুন্দর, কাঁঠালের রং কত সুন্দর, আমের রং কত সুন্দর, আপেলের রং কত সুন্দর, না সব জিনিস দেখতে সুন্দর লাগে খাইতেও মজা লাগে, এটা আল্লাপাক পরিপূর্ণ রেয়াজ করছেন বন্দার জন্য। যে সেই মহান রব্বুল আলমিনের খুশির লেহাজ রাখতে পারি না আমরা, খুশির রেয়াজ রাখতে পারি না, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝটুকু দান করেন। এক লোক আমাকে বললেন যে কিছুই ভালো লাগে না, কোনো কিছু মজা পায় না, কিছুই খাইতে ইচ্ছা করে না, ভালো লাগে না, বলে যে ডায়াবেটিস হয়ে গেছে 33, এখন আর কোনো যাই খাই কোনো স্বাদ নাই কোনো মজা নেই। এই জিহ্বাটা এরকম যে আমার ওই সাথী আছেন ওই জামে রহমানিয়াতে মহাদ্দেশ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মানিকগঞ্জের হুজুর, ওখানে মনে হয় মানিকগঞ্জের হুজুর না। তো আমরা দুজনই লালবাগ মাদ্রাসা থেকে পড়াশোনা করে যখন ময়মনসিং গেছি তো খাইতে বসতাম একসাথে। তো অনেক সময় মাদ্রাসার খানাদানে এরকম ছিল যে মুশকিল হইত, কিন্তু উনি দেখতাম যে খুব মজা করে খাইতেছেন মশাইলা, খুব খাইতে গেছেন মজা করে, একদম শুধু শুধু ভাত। তো একটা তাল বেলেন ছিল, জাগির থাকতো, ওখান থেকে একটুখানি ওই চাষনি দিয়ে দিত, ওরা হয়তো কিছু একটা একটু শাক দিত ওই তাল বেলে ওনার বাড়ির কাছে। তো সে ওখান থেকে একটু চাটনি দিত ওনাকে বা একটু শাক, সামান্য একটু চাটনি এইটুকু দিয়ে একবারে এক দুই প্লেট ভাত খাইতে আসেন খাইতে আসেন। তো অনেক হাসি লাগতো এই যে কি এটা। তো আমি বলতাম যে এই একটুখানি চাটনি মেখে পুরো এতগুলি ভাত কেমনে খাওয়া যায়। তো উনি হাসতেন এবং বলতেন যে আল্লাহ তাআলার রহমত মেহরবানি, এটা আল্লাহ পাক আমার কেমন এক জিহ্বার মধ্যে এমন এক স্বাদ দিচ্ছেন যে আমার মজাই লাগে, খালি মজাই লাগে। প্রতিটি মানুষের জিহ্বার মধ্যে আল্লাহ পাকের স্বাদ আস্বাদন করার শক্তি দিয়ে রাখছেন, যদি না জিহ্বার এই স্বাদ অনুভব করার মতো এই শক্তিটা থাকত দুনিয়া পুরাটা মাটি মনে হইত, মাটি। শুনতেছেন ভাই কত আশ্চর্যের বিষয় এই এই যে এত বড় নিয়ামত, এটা কি শুক্রিয়া আদায় করতেছি আমরা। হ্যাঁ প্রতিটি বস্তুই আছে, সারা জাহান আমাদের জন্য আল্লাহ বানাইছে, ইন্না দুনিয়া খুলকাত লাকুম ওয়া খুলকতুল লিল আখিরাহ, সারা দুনিয়া সব বানাইছেন আল্লাহ তোমাদের জন্য, তোমাদেরকে বানাইছেন আখেরাতের জন্য, যে আল্লাহ তাআলার খুশির কাজে মশগুল থাকবা, ফের আখেরাতে আখেরাতের জিন্দগি তোমাদের কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তো আরেফি যারা তাদের সোহবত আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে এই দৌলত নসিব হয়, এলেম কম থাকুক বেশি থাকুক কিন্তু বুঝ নসিব হয়। আল্লাহের এক মহব্বত নসিব হয়, এক মারেফত নসিব হয়, এমন একটা নূরওয়ালা বুঝ নসিব হয় যে নূরওয়ালা বুঝ বান্দাকে হামেশা আল্লাহর জন্য দেওয়ানা বানায় রাখে, হামেশা আল্লাহর দিকে টানতেই থাকে, আল্লাহর জন্য পাগল পাড়া বানায় রাখে। স্যার আর কোনো কিছুই তার পছন্দ লাগে না, আমার আল্লাহ খুশি আমার সব আছে, আমার আল্লাহ নারাজ আমার সব বেশি। এক বুঝ পয়দা হয়, এক ব্যাকুলতা তৈরি হয়, আল্লাহ তাআলার এক পরিচয় এমন এক নসিব হয় যে যেটা তাকে আল্লাহর দিকে টানতেই থাকে, হার জিনিসের ভিতরে সে আল্লাহ পাকের সৌন্দর্য দেখে, আল্লাহর নূর দেখে এবং আল্লাহ পাকের আহ্বান শুনতে পায়, ডাক শুনতে পায়, গাছে ডাকে আল্লাহর দিকে, লতা পাতায় ডাকে আল্লাহর দিকে, সাগর নদী ডাকে আল্লাহর দিকে, মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গ ডাকে তাকে আল্লাহর দিকে, হামাতন হাস্তি কাবিল মেরি জাগ উঠি আর মনে মুসে মেরে উসনে পুকার মুজকো। এক বুজুর্গ বলেন যে আমার সর্ব অঙ্গ থেকে আমি আমার রব্বুল আলামিনের ডাক শুনি, আল্লাহর ভালোবাসার ডাক শুনি, আল্লাহর মহব্বতের ডাক শুনি, আল্লাহর বন্দেগীর ডাক শুনি, আল্লাহর জন্য জীবনে সবকিছু বিলীন করার ডাক শুনতে থাকে, আহ্বান শুনতে থাকে। হর চিজ হর চিজ মে আকসে রোকে জেবা নজর আয়, আলম বুঝে বস জলওয়ারি জলওয়া নজর আয়, যাই দেখে সবটার মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্য দেখে, কাঁঠাল দেখলে কাঁঠালের কোষ দেখলে আম দেখলে, আমের বাইরের বাইরের কালার একরকম আবার ভিতরে আরেক রকম, কাঁচা থাকলে একরকম পাকলে আরেক রকম, কেঁচা আজীব মহলে কাঁচা কলা রান্না করে খায় ইলিশ মাছ দিয়ে না, অথবা শিং মাছের তরকারি দিয়ে খায় কি মজা, আবার সে কলা পাকলো তো আলোক মজা, একই কলা পাকলে এখন এক দুই মজা ভিন্ন হয়ে গেছে, কি আশ্চর্য আল্লাহ তাআলার শান। কিন্তু এই সারা পৃথিবী সবই মাটি, সে মাটিকে আল্লাহ নিজের কুদরতের দ্বারা বান্দার জন্য এমন এত সুস্বাদু বানাইছেন, মজাদার বানাইছেন, মাটি গিয়ে কিন্তু আল্লাহ পাকের আখলাক এত আশ্চর্যজনক যে এই সুন্দর পৃথিবীর এই ভালো ভালো জিনিস এটা মুমিনও খায় যে আল্লাহকে মানে, কাফেরও খায় যে আল্লাহকে মানে না, কিন্তু আল্লাহ পাক কারো জবান থেকে কারো মুখ থেকে স্বাদ কেড়ে নিয়ে দেন না, যে ও মুমিন খাইলে স্বাদ আর নমরুদ খাইলে স্বাদ থাকবে না, কেড়ে নেননি, খা। হ্যাঁ, এটা আল্লাহ পাকের আখলাক, আখলাকের কারিমা, যে ভদ্র হয় কারো সঙ্গে খারাপ ব্যবহার করা তার ভালো লাগে না, পছন্দ লাগে না, তাই না? আল্লাহ পাক এমন এক ইন্তজাম রাখছেন পৃথিবীতে, কিন্তু যে সত্যিকার যে কৃতজ্ঞ চরিত্রের হয় সে অকৃতজ্ঞতার হিম্মত পায় না, আর যদি ভুল ত্রুটি হয় তবাতিল্লা করে ফের পাক সাফ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বড় বৈশিষ্ট্য হল যে হয় মানুষ ওলী আল্লাহ হয়েই যায়, আর না হলে অন্তত এমন একটা নূর তার মধ্যে নসিব হয় যে নূর তাকে একদমই গায়ুল্লার দিকে কমপ্লিটলি যাওয়ার আর পারমিশন দেয় না, ওইদিকে যাইতে দেয় না, যাইতেই থাকবে নমরুদদের মতো ফেরাউনদের মতো, নাফরমানি করতেই থাকবে, এমনটা হইতেই পারে না। আল্লাহ আল্লাহ ওয়ালাদের সৌমতের বরকতে ভিতরের থেকে জ্বালা পোজা হয়। অনেকে সিলসিলায় দাখিল হয়, বায়াত হয়, সম্পর্ক করে, এখনো অনেক অন্যায় কাজ ছাড়তে পারেনি, কিন্তু বলে যে আমি কিছু এদিক সেদিক করলে খালি অশান্তি লাগে, অস্থির লাগে, এই নজর করলাম, কুদৃষ্টি করলাম, মিথ্যা কথা বললাম, গীবত করলাম, খুব কষ্ট লাগে, একবারে অস্থির লাগে, পেরেশানি লাগে। এটা হলো সেই নূর যে যেটার আরেক নাম হলো ও আল্লাহর দৃষ্টিতে পড়ে গেছে, আল্লাহ ওয়ালাদের সোহবতের উচিল ও আল্লাহর দৃষ্টিতে পড়ে গেছে, করে উল্টা পাল্টা, কিন্তু ওগুলি ওর আর সহ্য করতে পারে না, ওদিক থেকে আল্লাহ পাক টানতে থাকেন যে তোমারও তো আমি আমার জন্য চাইছিলাম, তুমি এখন কোথায় যেতেছ, ওদিকে আল্লাহ টানতে থাকেন, ওর নফসে ওদিক টানতে থাকে, এই জ্বালা যন্ত্রণার মধ্যে ও জিন্দি কাটাইতে থাকে, পরে আবার ও সমস্যা, তা আবার যায় উজু করে তবা দুই রাকাত পড়ে, তবা তিল্লা করে, কান্না হয় কান্দে, না কান্দে পারলে কান্নার ভান করে, কান্দলেও গুনাহ মাফ, কান্নার ভান করলেও গুনাহ মাফ, এবং শুধু এটা না যে গুনাহ মাফ, কান্দলেও কান্নার ভান করলো তো গুনাহ মাফ দিল সাফ, কারণ আল্লাহ কোন মা বাপ এটা পছন্দ করে না যে আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, পেশাবের মধ্যে পড়ে গেছিল, ওই পেশাবখানে পেশাবের মধ্যেই পড়ে থাক, বাচ্চা না পারলে মা বাবা তুলে নিয়ে ওরে পরিষ্কার টরিষ্কার করে ফের গোসল গা সাবান দিয়ে গোসল করে নতুন পোশাক পরাইয়া দেয়। তো বাবা মার যদি অন্তরে সন্তানের প্রতি এত মায়া, তো মহান রব্বুল আলামিনের তার বান্দার প্রতি কতটা মায়া, এই জন্য এই বান্দা এই নাপাকে ডুবে থাকে তা আল্লাহ পছন্দ করে না, চান না, আল্লাহ পাকের রহমত এটা সহ্য করে না, এই জন্য এই বান্দাকে আল্লাহ পাক তওবার তৌফিক দিয়ে তওবার সাবান দিয়ে গোসল করায়, হ্যাঁ না, তওবা ইস্তিগফারের সাবান দিয়ে ভালো মতো গোসল করা, দিলটাকে একদম আল্লাহ পাকের নূরে সন্তুষ্টি নূরে একদম চকচকা চকচকা ফকফকা বানায়, এবং শুধু এইটুকু না, ওই বন্দার অনুভূতি দান করে যে কিরে এখন কেমন লাগে, যেরকম গোসল করলে আরাম লাগে না, দেখেন পোলাবান পেশাবের মধ্যে ডুবে থাকলে ওইখানে চিৎকার করতে থাকে গলা ফাটে, করে কিনা পেশাব পায়খানা করে এমন চিৎকার দেয়, আর টন আসাইতে থাকে আর চিৎকার দিতে থাকে, গোসল গোসল করাইয়া দিলে এইবার ফালাফালি করে খুশিতে, পুলের মধ্যে ফালাফালি করে না, বান্দার তওবা কবুল হলে সে ওর অন্তরকে আল্লাহ পাক নূর দিয়ে এতটা তরতাজা, এতটা ঝকঝকা চকচকা ফকফকা বানায় দেন, এতটা শান্ত বানায় দেন যে সে নিজে অনুভব করে যে হ্যাঁ আরাম লাগে। তো এটা কি যে আল্লাহ পাক এটা চান না যে আমার বন্দা অশান্তির মধ্যে কাটাক, দুনিয়ার ঝামেলা ভিন্ন জিনিস কিন্তু আল্লাহর অসন্তুষ্টির যন্ত্রণা এটা বন্দার নিকট অসহনীয়, এই জন্য ওই গুনার দাগও ধুয়ে দেন, এই অশান্তির আগুনটাও ভিতর থেকে খতম করে সুকুন ইতমিনান আরাম তাকে নসিব করে দেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন শরীফে আল্লাহ পাক বলছে যে শোন মরে রাখ, আল্লাহর তরজমা শুনো মিয়া, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোন এটা খুব মনে রাখবি যে আমি আল্লাহকে খুশি রাখবি, তুমি সুখে থাকবি, আরামে থাকবি। আমাকে খুশি রাখবি, আমাকে স্মরণে রাখবি, আরামে থাকবি। দুনিয়া তো আরাম, আখেরাতে আরাম। আল্লাহকে নারাজ করলেই ঝামেলা। হ্যাঁ, কিন্তু ওই সকল মানুষ যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করে না, তাই না, তো গুনাহ করতে থাকে, পাপ করতে থাকে, পাপের মাত্রা বাড়তে থাকে, কিন্তু অনুভূতিটুকুও থাকে না যে আমি সমস্যায় আছি, কষ্টে আছি, জ্বালা যন্ত্রণায় আছি, অনুভূতি থাকে না। কথা বুঝেন নেই, শুরু শুরুতে যে বিড়ি খায়, শুরু শুরুতে জীবনে আর খাইছিল না, আজকেই দুষ্টদের সঙ্গে যোগ দিয়ে হঠাৎ দুই তিন টান দিচ্ছে, এই যে মাথা ঘুরানি, এক জায়গায় বৈশা এই মাথা মাথা ধরে বসে থাকে, না হলে বমি করতে থাকে, কি কি হয়েছে? বলে আরে শয়তান গুলার লোকে যোগ দিছিলাম আমার বন্ধু বান্ধবের সঙ্গে, ওরা আমিও টান দিছিলাম, আমার ধরছে কাদা মতো, এরকম হয় না? কিন্তু যারা সারা জীবনই বিড়ি খায়, হোকা খায়, ও তো যে টানা আরম্ভ করছে প্রায় আধা ঘন্টা পর্যন্ত টানতেই আছে, খুব খুশি, টানে আর হাসে, টানে আর হাসে, মজা কি? তার মানে এটার যে একটা নেগেটিভ প্রতিক্রিয়া, একটা নেতিবাচক অবস্থা আছে, রিয়াকশন, ওইটার অনুভূতি ক্ষত হয়ে যায় দীর্ঘকাল এই বিষয়টার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, এটাতে আক্রান্ত থাকার কারণে। মানে এর নেতিবাচক প্রভাব, এর বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া আর এর তবিয়ত এবং মেজাজ দুইটা একাকার হয়ে গেছে, অভিন্ন হয়ে গেছে। কি কথা বুঝেন নাই? যার কারণে সে কোনো কিছু বুঝে দেবে না। কথা বুঝে আছে ভাইরা? হ্যাঁ। তো আর যে লোক নতুন নতুন খাইতেছে ও তো টের পায়, রিড়ি তো সমস্যা তো। এই আপনার যে বাবা দর্দা আছে না, যে লোক জীবনে খায় নাই তারে খুব মজা করে খিলি একটা বানায় বলল যে আসে বেড়াইতে, বেড়াই খান মজা, ভাই কোন সমস্যা হবে না, আর কি আমরা খাইতে গেছি দিনটা, তো বেয়াই মুখে দিয়ে দিচ্ছে, সে খাইছে, খায় এত বেয়াই ধরাম সে খায়, এখন বমি আর বমি খামাইতেছে খালি। আরে ভাই আমার মারবার জন্য ব্যবস্থা করলেন? আর কি, আমি তো সারা জীবনই খাইতেছি, 30 বছর যাবত খাইতেছি। আল্লাহ একদম বিষ খান আপনি, ওই লোক বলতেছে বিষ খান আপনি, আর এই লোক খায় মজা পায়, উল্লাস কত। ছেলে ইন্ডিয়া গেছে, বাবা দাদা লাল বাবা আনলো না করো, তারে বোকা বকি, তোরে বললাম তুই ভুললি কেমনে, বাকিটা ভুলতে এটা এটা না বল, এটা তো ভোলা উচিত ছিল না। আমি ময়মনসিং ছিলাম, যে আমি ইসলামিয়াতে তখন শিক্ষক, সৌদি আরব থেকে একটা জামাত আসছে, ভালো একটা শিক্ষিত জামাত, দাওয়াত তাবলীগের সিলসিলাতে আসছে, তো এখন আরবিতে তাকলিফ করে, পরে তারা ওই ওখানের ওলামারা আমাকে বললেন যে আপনি তর্জমা করবেন, তর্জমা বাংলায় অনুবাদ করা, ঠিক আছে। তোরা আমাকে খুব মহব্বত করত, আমি তখন ভীষণ পান খাইতাম, ওই যে এই ময়মনসিং এ পাওয়া যেত এটা নুরানি, একটা কালা দর্দা আর একটা ছিল লাল, দুটোটাই সিরিয়াস, আল্লাহ তাআলা রহম করে, ওই জালেমদের উপরে যারা এটা খায় একেবারেই মারাত্মক ধরনের জর্দা। তা আমি তো ধুমসে খাইতাম, দৌড়াই খায় আসে মজা কি খুশবু কি, তার ঘামাইতে থাকতাম খালি। তো ওই যে আরবি সৌদিতে সে আমার এইটা দেখেছে, বলি জিনিসটা কি? তা আমি বললাম এটার নাম তাম, বল এটা ভাই পাতা 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 দেখা যায়, এটা খাও তোমরা। তা আমি ওরে বুঝাই কেমনি, আমি বললাম যে এটা ভারতীয় উলামা মাসায়েক আউলিয়াদের এটা বৈশিষ্ট্য, সুন্নতে উলামায় বললাম যে আজই সুন্না উলামায় এই ভারত মহাদেশের উলামা মাসায়েক টপ লেভেলের আউলিয়া বুজুর গানদের এটা মহান বৈশিষ্ট্য, তাদের সুন্নত ভাই, সুন্না মানে আদর্শ। তো এই লোক তো ভীষণ মুগ্ধ এবং দারুণ আপ্লুত এবং প্রভাবিত হয়েছে, বলে এত বড় বড় ওলামা মাসায়েক যে জিনিস খান এবং খুশি হন, তা আমি একটু খাব। আমার ভাই তুমি খাও না ঝামেলা, কিন্তু সে ছাড়ে না, পাগড়ি মাথা, খুব সুন্দর মানুষ, লম্বা সম্বা, বলে যে না আমি খাবো একটু। আমি বললাম ভাই খায়ও না, এটা মাথা ঘুরাবে, হয়তো তোমার বমি হবে, কিন্তু সে শুনল না। না আমারে একবারের জন্য দিও আমি খাই, এতটা মানে বেশি এসরার যেটাকে আরবিতে বলে মানে ভীষণ জবরদস্ত পীড়াপিড়ি, আমাকে ছাড়বেই না। পরে আমি আর কি করব, তা আমি পরে বানাইলাম পান আর ওই জর্দা দিলাম আর বললাম যে ভাই এক কাজ তোমার মুখে দাও। পরে গিল না, খালি একটু চাবা টাবা, পরে দেখো যে মাথায় কেমন লাগে, যদি ঘুরে আমাকে বলো, আর দেরি করো না, তাড়াতাড়ি ফেলে দিয়ে আমি তোমার পানি দিব, কুলি করবো একদম। এই ভাবছি কুলি করাবো, চিনি খাওয়াবো, আগে থেকে মানসিক প্রস্তুতি রাখছি যে ঝামেলা তো হইতেও পারে, হওয়ারই আশঙ্কা বেশি। বেচারা খুব খুশি যে আজকে বললাম আমার সাহেবের এই মহান আদর্শ সে সমুন্নত করবে। যাই হোক, বেচারা এটা মুখে দিছে খুব খুশির সাথে, মুখে দিয়া চাওয়াইতেছে, এখন চেহারার রং পরিবর্তন হইতেছে। একটু পরে মাথা ধরে চিৎকার করলো, ভাই কি এটা, আর রাশিয়া দূর, খালি মাথা চক্কর দে। পরে তো ভাই আমার জলদি ফেলো, ফেলছে, ফেলে তো ওই উজুখানায় গিয়ে আগেই বলছি পানি দিয়ে কুলি করতে থাকবা, কুলি টুলি করতে 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 সে ভূমি আসতেছে তার, পরে আইসে একদম লম্বা হয়ে বেহুশ হয়ে হাত পা ছেড়ে পড়ে আছে। যেহেতু ওই বেচারা সারা জীবনে খায় নেই, আজকে এটা তার এই প্রথম অভিজ্ঞতা, কাজে সেটার নেতিবাচক প্রভাবটার অনুভূতি তার 100 ভাগ আছে, যার কারণে সে আরেকবার খাওয়ার চিন্তা করতে পারে না। ওই সকল মানুষ যারা দিন রাত গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পায়, তো কখনো যদি কদাচিৎ তাদের দ্বারা কোনো ভুল বিচ্যুতি ঘটে কিছুটা, তো তারা এটা সহ্য করতে পারে না। নেতিবাচক প্রভাব এতটা কঠিনভাবে তাদেরকে ধরে, তাদের সহ্যের বাইরে সেটা। এজন্য দ্রুততর তওবা তিল্লা করে মাপ চায়, যতক্ষণ না একদম সুস্থ স্বাভাবিক হয়, অস্থির হয়ে আল্লাহকে ডাকতেই থাকে যতক্ষণ ওয়ালাকাল রুতবা হাত্তা তারুন, আল্লাহ আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দুয়ার ছাড়ব না, খুশামত করতেই থাকবো। শুনতেছেন ভাই, খোলে উয়ানা খোলে দর উসকে হো কেউ তেরি নজর, তু তো বস আপনা কাম করিয়ানি সদা লগায়ে যা, হ্যাঁ তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গির গিড়ায়ে যা। আল্লাহ পাকের দুয়ারে, আল্লাহ পাকের আখলাক এমন আশ্চর্য ধরনের যে বন্দা এটা যত পাজি হোক শয়তানের হাড্ডি একদম, মানে চরম দুষ্টের দুষ্ট পাকা শয়তান, কিন্তু যদি আল্লাহর কাছে এই এত দুষ্ট আমি এত শয়তানের পরে বলে যে আমাকে মাফ করে দেন আমি আর এরকম করবো না, আমি খুব লজ্জিত এবং শর্মিন্দা, আল্লাহ পাক ওর এতটুকু ভঙ্গের উপরে আল্লাহর কসম খুশি হয়ে তাকে মাফ করে দেন। বিস্ময় করো আল্লাহ পাকের আখলাক, এবং যে পোলাবান যদি ছেলে মেয়ে যদি উল্টাপাল্টা করে, তো বাবা মা নিজেরই অপেক্ষায় থাকে যে ওর আকল নাই মাথায়, মাপ ছায় এটা সাফ করলেই তো পারে, এই জিনিসটাকে আজকে ও 3 মাস 5 মাস এরকম জিয়ে রাখে কেন। বাপ মার মনের মায়া মহব্বতের প্রসারতা বিশালতা এত এত হয় যে এই ছেলে পেলে সীমা লঙ্ঘন করে তার সংকীর্ণ চরিত্রের কারণে সে তো আরামসে ভদ্রলোক হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু বাবা মা অস্থির যে ও এটা মাপচায় পরিষ্কার করে না কেন, কথা বুঝেন নাই। বন্দা নালায়ক হওয়ার কারণে নালায়কি করে সে আরামসে পৃথিবীতে ঘুরে বেড়ায়, মহান রব্বুল আলামিন তার সীমাহীন দয়ার কারণে প্রচন্ড অপেক্ষায় থাকে যে ওইটা আমার কাছে মাপচায় পরিষ্কার করায় না কেন। শুনতেছেন ভাইরা, এটাকে আল্লাহ পাক এই ভাষায় বলছেন, ইস্তাগফিরু রব্বাকুম, আরে আমি পালি আমার কাছে মাপ চায় নে, শুনতেছেন ভাইরা, ইস্তাগফিরু রব্বাকুম, এরপর ইন্নাহু কানা গাফফারা, আরে এটা তো একটা সন্দেহাতীত বিষয় যে তোর যিনি পালনেওয়ালা তিনি সীমাহীন ক্ষমাওয়ালা, মাপ চাইবি মাপ নিবি, বস হয়ে গেল ব্যাপার, কত মামলা এইটার ঝুলে রাখিস কেন। শুনতেছ ভাইরা, লো ভাই থোড়া সব পানি, আল্লাহ আমাদের মাফ করে। খালি মাদ্রাসার কিতাবাদি বই পুস্তক পড়লে এতটুকু বুঝ কোশ্চেন গেল পয়দা হবে না, যদি না আল্লাহ বলাদের সোহবতের সঙ্গে যোগ হয়। শুনতেছেন ভাই? ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনার তৌফিক আল্লাহ দিচ্ছেন, আর পৃথিবীর সেরা সেরা আউলিয়াদের সঙ্গে উঠা বসার তৌফিকও আল্লাহ পাক দান করছেন। এই আউলিয়া বুজুর গানের নিকটে শুনতেই থাকতাম, দেখতাম যে দুষ্ট থেকে দুষ্ট লোকদেরকে ওনারা এত আদর করেন, প্রেয়ার করেন, স্নেহ করেন। বাংলাদেশের বিখ্যাত এক অভিনেতা, সিনেমার অভিনেতা, আমার শেখ রহমতুল্লাহ সঙ্গে দেখা করতে আসছে ধানমন্ডিতে, হজরতের সঙ্গে দেখা করলো যে লোকটার চেহারা কি টলফিগার, কি সুন্দর মানুষ, একদমই আয়েশা হজরতওয়ালার পায়ের কাছে বসে গেছে, পা টিপতেছে হজরতের বসে বসে। পরে হজরতের চেহারার দিকে তাকায় আছে, উর্দু জানে জালেমরা সুন্দর সুন্দর। এই যারা সেদিন বুঝলাম যে যারা অভিনেতা অভিনেত্রীরা সব কাজে উস্তাদ, ভাষাও এত সুন্দর, বাচন ভঙ্গি এত সুন্দর, সে হজরতের দিকে তাকায় আছে এত মহব্বতের সাথে, আর হজরত নসিহত করতেছেন অল্প অল্প, একটু একটু, বেশি না, ভারী না। অনেকের দিনই বুঝের অভাবের কারণে পয়লা তারিখে একদম ভারী নসিহত করার অস্থিরতা তৈরি হয়ে যায়। এক বড় আলেম বুজুর্গ গেলেন তো নিজের ছেলেকে বা ভাতিজাকে বা কোন বন্ধু মানুষকে ধরে নিয়ে এসে ওর গালটার উপর হাতটা আপনার একটু বুলিয়ে দেন, যাতে আর নাচাছে। আরে বাবা, আজকে এটা বলা জরুরি, ওর দিল তৈরি হবে, ফের সব আমলই করবে, কথা বলেন নাই। কিন্তু উনি চান যে না, আজকেই হোক, জন্ম হয়েছে গতকাল, বিয়ে করাবে আজকে, পরের দিন যেন বাচ্চা হয় নাতি কোলে নিবে। আরে তুমি তুমি কোন ধরনের মানুষ? এত ধৈর্যহীন হলে দিনের কাজ করা, কত সহ্য করে সবর করে দোয়া কালাম করে ফের আগে বাড়তে হয়। আল্লাহ পাক এটা তো চান যে বান্দা আস্তে আস্তে আগে বাড়ে, অল্প অল্প আগে বাড়ে। এই জন্যই শুরুতেই আল্লাহ পাক বলছেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মজলুল হ তুই প্রশংসাতে বন্দিগিতে সেই মহান আল্লাহর যিনি তোরে পালেন, তিনি তোরেই না সকলকে পালেন, সারা জাহানকে পালেন, বেসুমার জনকে পালেন, এবং পালেন রব মানে হল যিনি আস্তে আস্তে বড় করেন, ধীরে ধীরে বড় করেন। এই জন্য আগে বাচ্চা পয়দা, আগে মায়ের পেটে আসে, একটুখানি হলো তো ফের একটু আগে একটু রক্ত জমা হলো, ফের একটু গোস্ত জমা হলো, তারপরে এটা শক্ত মজবুত হলো, তার মধ্যে হাড্ডি যোগ হলো, এর সেটিং ফিটিং আরম্ভ হলো। তিন মাস গেলে এখন সিদ্ধান্ত হচ্ছে যে এটা কি ছেলে না মেয়ে। এর আগে কিন্তু এখনো কোনো কিছু ফেরেশতা হাত দিতেছেন না, মানে ছেলে না মেয়ে, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হচ্ছে, মোটামুটি দেহটা তৈরি হচ্ছে, কিন্তু ছেলে না মেয়ে এই ডিসিশন এটা তিন মাসের সময় হয়েছে। এখন এই ছেলে বা মেয়ে, নারী বা পুরুষ, এই হিসাবে তার সেটিং শুরু হবে। কি কথা বুঝেন নাই? তো ধীরে ধীরে হচ্ছে, তো ফের আস্তে আস্তে, এখনো কোনো খবর নাই। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনে আলাপ করে কি অবস্থা, কে না মাথা ঘোরা, বমি আসে, খাইতে পারি না, মানে এতটুকু। কিন্তু কিছুদিন আরো যায়, ছয় মাস হইলে এখন বাবু নড়ে চলে, ছয় মাস সাত মাস, তো সাত আট মাসে বাবু নড়ে চলে, পরে একদিন সারাদিনই নড়ে নেয়, এরকম করতে করতে রাত বাজে বারোটা, এখন দুজনই কান্নাকাটি, ফোন করতেছে হুজুরদের কাছে, কি যে আজকে সারাদিন কোনো টের পাইলাম না কিছু, কি বুঝতেছেন ব্যাপার, কি আশ্চর্য আল্লাহ তাআলার লীলা খেলা, কুদরতের এই লীলা খেলা, কি বুঝবো আমরা, কত আশ্চর্য। এক দোস্ত ফোন করছে, একেবারে ওর বউ কান্নাকাটি করতেছে, তো আমার বললো যে কেন কান্নাকাটি করে, বললো যে আজকে সারাদিনে নড়ে চড়েনি, নড়ে চড়ে এই জন্য অস্থির হচ্ছে। আমি বললাম ভাই, রোজ নড়া চড়ানো জরুরি, মাঝে মধ্যে একটু বিশ্রামও করতে দাও, রেস্টে থাকুক কিছুক্ষণ, তারপর না দৌড়বে আবার ইনশাআল্লাহ। কিন্তু এতে কি ওরা সান্ত্বনা পায়? এই যতক্ষণ না দুবারা আবার নড়াচড়া আরম্ভ করে। তো এই সব এই নড়াচড়ার এই স্টেপটা পয়লা দিনই কি ছিল? আস্তে 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 ধীরে ধীরে হবে। এই জন্য ওই কোন কোন দুষ্টদেরকে পাইলে আল্লাহ বলা বানানো এত সহজ কাম, নামাজে খাড়া করে দেওয়া যায়, হ্যাঁ নামাজ পড়, আলিম পাতা মুখস্থ করা দিলা, মস্ক করা দিলে যে কোরআন শরীফ পড়, এগুলা করা যাবে। কিন্তু আজকে ওরে ওলিয়াল্লাহ বানাই দিবা, এটা কেমনে করবো আমরা? এটা কোন সিস্টেম না, আজকে ওলিয়াল্লাহ বানানোর কোন সিস্টেম না, কথা বুঝলেন? হ্যাঁ, এটা একটা মতো সিস্টেম আছে, সেটা হলো নবী যদি নজর করেন, ওই লোক ইমান আনলো, নবী নজর করলেন, এক মুহূর্তে সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যায়, এটা আলাদা ব্যাপার। কিন্তু আউলিয়াদের সোহবতে যে ওলিয়াল্লাহ হয়, এটা পহলাতে একটা নূর আছে, একদম প্রথম সাক্ষাতে, এটাও শুরু খুব খাস কথা। আউলিয়াদের বুজুর্গান দিন এটা একটা স্পেশাল, দেখো পানি খেয়ে নি, এসা কথা মনে পড়ছে, কি বল, দোয়া করো যে মজলিসে বড় বড় আউলিয়ারা আছেন তাদের বরকতে আল্লাহ পাকের খাস মেহরবানি হয়। হ্যাঁ, তো হযরত এটা আশ্চর্য কথা মনে হচ্ছে, সেটা হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বায়াত যখন হয় মানুষ কোন আল্লাহ ওয়ালার নিকট, তো বায়াত হওয়ার সাথে সাথেই বেলায়েতের বীজ, ওলি আল্লাহ হওয়ার বীজটা রুহে তখনই পয়দা হয়ে যায়। হযরত হাকিমুল উম্মতের ভাষায় যে নিসবতে মুজমালা, বায়াত হোনে কে সাথই হাসিল হো জাতি হে, এই হলো হাকিমুল উম্মতের ভাষা। নিসবতে মুজমালা মানে ওলি আল্লাহ হওয়ার যে একটা ব্যাপার, এটা এজমালি ভাবে বিষয়টা প্রথম দিনই ঘটে যায়। যে এটাকে আমি কিভাবে বুঝাবো, যে মনে করো যে একটা কাঁঠাল গাছ তো অনেক বড় হবে, এর ভিতরে হাজারে হাজারে কাঁঠাল ধরবে, কিন্তু বীচি যে রাখলা জমিনের মধ্যে, ওই দিনে কি হাজার হাজার কাঁঠাল আছে? কাঁঠাল কোথায়? গাছই তো নেই। কিন্তু এই যে বীজ লাগানো হয়েছে একটা উর্বর এবং নিরাপদ নিখুঁত মাটির মধ্যে, যে মাটির যোগ্যতা আছে ওটাকে একটা কাঁঠাল গাছে পরিণত করার জন্য, ওইখানে নিখুঁত একটা সুন্দর কামিল বীজ যে লাগানো হয়েছে, এখন যত্ন নিলে এইটাই সুবিশাল কাঁঠাল গাছে পরিণত হবে এবং হাজার হাজার কাঁঠাল তাতে তৈরি হবে, ইনশাআল্লাহ পয়দা হবে, হবে না ওই বীজটা। ঠিক কোন আল্লাহ বলার হাতে বায়াত হইলি, তার সঙ্গে সম্পর্ক কায়েম করলি, যে এই ওলি আল্লাহর যে নূরানি নূরের মূল বীজটা, এটা তখনই তার রুয়ে পয়দা হয়ে যায়। এখন এটার যত্ন নিতে থাকলে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এরপরে দেখা যাবে এই লুকি নামাজ বলা, জিকির বলা, তেলাবাত বলা, নজর হেফাজত বলা, গীবত করে না, মিথ্যা বলে না, ধোকা দেয় না, আল্লাহর ইয়াদে মজদুর, এগুলো সব সামারাত, এগুলো হলো সব ডাল পালা শাখা প্রশাখা ফল, যেগুলো ধীরে ধীরে ওই বীজ থেকে বাড়তে থাকছে, পয়দা হতে থাকছে। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতকে মানুষ যে মামুলি মনে করে, তারা এরা মারাত্মক ভুলের মধ্যে আছে, এদেরকে বই কাজে লাভ নাই কিছু, বুঝে না এটার বোক বাকি, যেটা বুঝে না তার বোক বাকি। এক লোক এসে কান্দাকাটি করে, বলে যে আমার দুটো ছেলে টেলে নাই, ছেলে নাই, কোনো ছেলে নাই, মেয়েই দুইটা, তো বড়টারে ডাক্তার বানাইছে, তা আমাকে বলো যে আমার কাছে মেয়ের বাবা বায়াত অনেক বড় ধনী মানুষ এবং রাজনৈতিক বড় নেতা, যাই হোক আমি বললাম তুমি মেয়ে বিয়ে দেন না, বড় বিপদে আছে, ও রাজি হয় না, কেন? আমি বিয়ে বসবো না, মানে একটা ঝামেলা যে বিয়েই বসতে রাজি না, তো এই মা বাবা পেরেশানিতে আছে, দোয়া চায়, তাবিজ নেয়, পানি পড়া নেয়, যাতে বিয়ে বসতে রাজি হয়। কি কথা বুঝেন নাই, কেন বিয়ে বসবে? ওই লোকের তো কোনো আর নাই, কোনো ছেলে টেলে নাই, আশায় বসে আছে যদি মেয়ের ঘরে আল্লাহ পাক ছেলে মেয়ে দেন, নাতি কোলে নিয়া, দাদা নানা হওয়ার মানে দাদা নানা হওয়ার একটা বয়স থাকে, ওই সময় রুহে আলাদা যন্ত্রণা শুরু হয়, নিজের ছেলে মেয়ে দেখে আর মন ভরে না, তখন মন চায় যে একটু নাতি দেখবো, গালে টিপ দেব, কপালে চুমা দেব, মানে ছেলে মেয়ে পালার মজা ভিন্ন আর নাতি নাতিন পালার মজা একদম ভিন্ন, দুইটা একেবারেই আলাদা ধরনের, মানে ম্যাটেরিয়ালস কাছাকাছি একরকম কিন্তু ধরন এতটা আলাদা আলাদা যে বিস্ময়কর। কি কথা বুঝেন নাই? তো ওই লোকের তো এখন অস্থিরতা, আমার তো আর ছেলে মেয়ে নাই, দুজনই আছে, নাতি টাতি হবে দেখবো, তা তো হবে কেমনে, আগে তো সংসার আরম্ভ হবে, তারপরে তো ফলাফল আসবে, কি কথা বুঝেন নাই? আমার প্রিয় বন্ধুরা, কোন আল্লাহওয়ালার সঙ্গে মানুষ যখন ইমানি জিন্দিগির সংসার আরম্ভ করে, তো বেলায়েতের জিন্দিগি শুরু হয়, ওখান থেকে নূরওয়ালা জিন্দিগি শুরু হয়, হাজার হাজার আল্লাহ পাক দিতেই থাকেন তাকে, হাজারো আমল, লাখো কোটি আমল নূরওয়ালা, যে এক একটা আমল এত সুন্দর, এক এক আমল দেখে আল্লাহ পাক খুশি হয়ে যান, কি বন্দা তুই এত কিছু জানিস, বউ যখন হয় বউ একবার ডিম ভেজে দেয় এটাও মজা, বিরিয়ানি পাকায় দিলে তাও মজা, স্বামীর জন্য লুঙ্গিটা আগে দিল কুর্তাটা আগে দিল এটাও মজা, স্ত্রী যদি হয় তো ওর যে কোনো আইটেম প্রত্যেকটাই আকর্ষণীয়, বান্দা যদি মানুষ হয় বন্দার মতো বান্দা হয় ওর যেটাই করে সেটাই আকর্ষণীয় আল্লাহ পাকের নজর, সেটাই সুন্দর, এইরকম সুন্দর একটা অন্তর আর জীবন এটা গড়ার জন্য আল্লাহ ওনাদের কাছে যাতায়াত করা লাগে। কি কথা বলেন, সারা বছর ভিড়ে বউ কত ভালো ভালো পাকায় খাওয়াইছে, ডিম বেজে দিল মজা, কই মাছ ভাজা, কই মাছ ভাজা, সেদিন এক দোস্ত নিয়ে আসছিল বড় বড় দেশি কই, কিন্তু এত সুস্বাদু এত মজা হয়েছে, যেটাই করে মজা, একদিন এখন বউ পাকায় দিছে তো একেবারেই মুসিবত মনে হয়, নুন দেয় নাই বা নুন বেশি দিয়ে দিছে, আজকে তো খাওয়া, তো এখন তো দেখে যে কি বলবে মিস্টার বা স্যার, আইসেই বেগম দাঁড়াইছে এবং বলবে স্যার আই এম সরি, তো বলছে যে ঠিক আছে ওকে কোন সমস্যা নাই, সারা বছর সারা জীবন ভালো খাওয়াও, একদিন একটু ভুল হয়েছে তাই না, ঠিক আছে কোনো সমস্যা নেই, যেই বান্দা দিন রাত আল্লাহকে খুশি রাখার ফিকিরে মশগুল, হঠাৎ তার এক্সিডেন্ট হয়ে যায় ভুল হয়ে যায়, আল্লাহ মাফ করে দেয়, যা মাফ করে দিল, কি আর বলা, চলো ভাই মহানুরবি আল্লাহ আমাদের মাফ করে দেন,
এই পৃথিবীর সবই তোমার অনুগ্রহ রাজি, সন্ধ্যা ও শান্তি রাত্রি তাহার লোকার সাজি,
সন্ধ্যা আসলো তো মনে করলাম সন্ধ্যা হয়ে গেছে, ভাই এসা আজীব ধরনের কথা, এত মূর্খ মানুষের কথা, হ্যাঁ না, মূর্খ তাকে বলে যে আল্লাহকে চিনে না, লোকেরা মনে করে যে লেখাপড়া করে এই লোক মূর্খ, এত ভুল কথা, মুমিন মূর্খ হয় না, লেখাপড়া করে না কিন্তু সে মূর্খ না, যে আল্লাহকে চিনে সে কিসের মূর্খ, সে ভালো বড় জ্ঞানী লোক, লেখাপড়া করলে জ্ঞানী হয় না, লেখাপড়া করে অনেকে মূর্খ থাকে, যে আল্লাহকে চিনে না, ভালো মন্দ চিনে না, ঠিক বেঠিক চিনে না, হ্যাঁ না, ন্যায় অন্যায় বুঝে না, সে মূর্খ, এবং সেটা খালি মূর্খ না, এটা হলো একদম পাকা মূর্খ, এবং যেটার বাংলা হলো মুরুক্ষ, হ্যাঁ, বরিশালে আমরা যখন মাহমুদিয়া মাদ্রাসে পড়তাম তো এক লোক ছিল বেচারা, এমনি আল্লাহ তাআলা বেচারা ইন্তেকাল করছে তাকে মাফ করেন, তো ওই লোক মাথা ঠিক ছিল না, অ্যাব নর্মাল টাইপের ছিল, তো সে সারাদিনই শালা গেলে দিয়ে থাকতো, কিন্তু খালি শালা বললে তার ভালো লাগতো না, এই পায়ের উপর পা দিয়ে ভাবে রিক্সা নিয়ে ভাড়া করে ঘুরতে থাকতো পুরো বরিশাল টাউনে, আর দেখলে কোনোদিন কিছু একটা শালা, মানে খালি শালা হলে তো হলো না, আরো সিরিয়াস ভাবে বলতো, তো গালি দিলে মানুষে আরাম পায় না, মূর্খটা, মূর্খ বললে আরাম নাই, মূর্খটা, অনেক মানুষ নিজের ছেলেকে গালি দেয় এমন আশেপাশে, মানে একটা বলে এর সঙ্গে আরো কয়েকটা যোগ করে, কারণ তার শরীরের জ্বালা মিটতেছে না। কি কথা বুঝেন নাই, আল্লাহকে যারা চিনে না এগুলি খালি মূর্খ না, এগুলি মূর্খ। কথা বুঝেন, এগুলি খালি মূর্খ না, একদম মূর্খ, একদম জম মূর্খ। হ্যাঁ বুজুর্গ, হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন তো দেখলেন যে জঙ্গলের দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে, তো গেলেন খুঁজতে খুঁজতে কোথায় কি আওয়াজ আসে কোথা থেকে। পরে গিয়ে দেখেন যে কুষ্ঠ রোগে আক্রান্ত একটা লোক, পৌঁছা শরীর একদম শেষ হয়ে গেছে, ঘরের লোকেরা সহ্য করতে না পেরে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে গেছে, মরবে তো, আর আমরা খালি খালি এই লোকটা নিয়ে কষ্ট পায় লাভ কি, তারা তো আর মুসলমান না, তাই না? তো বুঝে নাই তারা ফেলে দিয়ে গেছে, মুসলমান না মুসলমান আল্লাহ ভালো জানে। যাই হোক, তো যারা জঙ্গলে ফেলে দিয়ে গেছে তো ওই লোক বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লামা সাহারানি লিখছেন যে তামজিউল মুক্তারিনে যে এই লোক পড়ে চলছে যে সীমাহীন প্রশংসা ওই মহান আল্লাহ যে যিনি ওই সকল বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করছেন যাতে পৃথিবীর অনেকে আক্রান্ত, আর বহু বান্দাদের চেয়ে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ সম্মানজনক আসন দান করছেন। এই লোক বলতেছে, ঈসা আলাইহিস সালাম হতবা, ভীষণ বিস্ময়ে অভিভূত যে কি আজব, যে ও শরীর পচা দুর্গন্ধময়, শুধু এই মুখ উপরের দিকটা মাথার দিকটা চেহারার দিকটা ভালো আছে, বাকি সব পুচে গেছে কুষ্ঠ রোগে, এবং এই দলে দলে পোকারা তার শরীরের পচা গোস্তের টুকরা গুলো নিয়ে নিয়ে দলে দলে মিছিল দিয়া চলে যেতেছে গোস্ত নিয়ে নিয়ে, আর ওই লোক এইভাবে আল্লাহর প্রশংসা কীর্তনে মশগুল। ঈসা আলাইহিস সালাম বললেন যে ভাই কোন বিপত্তার বাকি রয়েছে তোমার উপরে, কোন নেয়ামত শুকরিয়া আদায় করো, কোন বিপদ থেকে হেফাজতের কারণে রক্ষা পাওয়ার কারণে তুমি শুকর আদায় করতেছ, হ্যাঁ তুমি তো বলতেছ যে ওইসব বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাছেন, যেসব বিপদে দুনিয়ার মানুষ আক্রান্ত সেজন্য আল্লাহ পাকের সীমাহীন শুকর এবং প্রশংসা কি সেটা। ওই লোক তখন বলল যে সবচেয়ে বড় বিপদ হল আল্লাহকে না চিনা, আল্লাহকে চিনবার আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছেন, এর থেকে বড় নেয়ামত কি, আর আল্লাহকে না চিনার মতোই এই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন, হ্যাঁ না, সেজন্য আমি তার শুকর আদায় করব না। এই বলে আবার ওই একই শুকরিয়ার জুমলা ওই বাক্য আবার উনি পড়তে শুরু করছেন, শুনতেছেন প্রিয় বন্ধু? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে চিনবার তৌফিক দান করে, আল্লাহকে মানবার তৌফিক দান করে। হ্যাঁ চলো,
এই পৃথিবীর সঙ্গী তোমার অনুব্রতরাজি, সন্ধ্যা শান্তি মাতৃ কানার প্রকার সাজি, সবুজ শ্যামল পৃথিবীটা তোমার হাতে চিহ্ন,
এক চিহ্ন বেসুমার চিহ্ন, ইন্নাফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল উলিল আলবাব, বেসুমার নিদর্শন, নিদর্শন মানে দর্শন যন্ত্র, সে আলায় রুয়ত মহান আল্লাহর কুদরত এবং সৌন্দর্য এবং গুণাবলী এবং নূর ও তাজাল্লিয়াত দেখার আয়নায় এক একটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, এই এই পৃথিবীর এক এক বিন্দু বিন্দু সব মহান আল্লাহর শক্তি শোভা সৌন্দর্য গুণাবলী হ্যাঁ ইত্যাদি দেখার এবং নূর ও তাজাল্লিয়াত দেখার এক একটা আয়না। এজন্য কোনো আরেফ কোন আল্লাহ বলা তাকে যদি একদমই চতুর্দিকে দেওয়াল সব দিকে দেওয়াল বিস্তৃত কোন একটা ছোট্ট কুঠুরির ভিতরে বন্দী করে দেওয়া হয়, কিন্তু তার বন্দীকে সেখানেও বেসুমার বন্দীকে একসঙ্গে দমে দমে চালু থাকবে, দমে দমে চালু থাকবে। হ্যাঁ শুক্র হ্যাঁ দর্দ দিল মুস্তাকিল হয়ে গা আব তো শায়দ মেয়েরা দিল বি দিল হয়ে গেছে। ভারতে এক বুজুর্গ ছিলেন, তিনি বলেন যে মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ যে শুকর আল্লাহ তাআলার যে দিন রাত অন্তরে আল্লাহর মহব্বতের জ্বালা আল্লাহর ইয়াদ আল্লাহর স্মরণ এটা আর অন্তর থেকে সরাইতেও পারি না। হ্যাঁ ভুলাতাও ফির ভি ও ইয়াদ আ রহে হ্যায়, আমি তাকে ভুলতে চাইলেও আমি ভুলতে পারি না, এমন একটা আমার অন্তরের অবস্থা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। তো আর তো শায়দ মেয়েরা দিল বি দিল হয়ে গিয়া মনে হয় যে দিল আল্লাহ নিজে পছন্দ করেন নিজ দয়া ওইরকম একটা দিল তিনি আমাকে দিয়ে দিয়েছেন। ওই দিল মানুষের দিল, যে দিল আল্লাহর ইয়াদ ওয়ালা আল্লাহর শুকর ওয়ালা সর্বদা আল্লাহর ধ্যানে আল্লাহর স্মরণে মজগুল বিরতিহীন ভাবে। হ্যাঁ কোনো কোনো বুজুর্গ লিখছেন এটা যে কোনো কোনো কেন অনেকেই লিখছেন আর পীরের অনেকে যে একদমই লাগাতার আল্লাহর স্মরণ যে কখনোই এর থেকে কখনোই বিরতি হয় না, মধ্যখানে একটুও বাদ যায় না এমনটা হয় না, মধ্যে মধ্যে কিছু হয়তোবা জুহুল ভুল ত্রুটি হইতে পারে কিছুক্ষণের জন্য, তো সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। যে হযরত হাকিমুল থানভী বলছেন যে মুত্তাকি থাকা তাকওয়ার সঙ্গে থাকা এরকম সহজ যেরকম উজু নিয়ে থাকা বা উজু থাকা, যে উজু আছে ঘন্টা 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 অনেক লম্বা উজু আছে, হযরত উজু ছুটছে উজু কর এখন আবার উজু আছে, এরকম আল্লাহর ইয়াদ সর্বক্ষণ অন্তরে জারি থাকা এটা এরকমই সহজ। কারণ মধ্যখানে যদি একটু জুহুল একটু বিস্মৃতি ঘটলো একটুখানি গ্যাপ হলো ফের আরম্ভ করো আর আগেরটার জন্য মাফ চান মাফ করে দেন যা বলেছে বস হয়ে গেছে সব কমপ্লিট। শুনতেছেন ভার আজিব এই পৃথিবী। আসল হলো কাজ যে একটা হলো এতাত আর একটা হলো জিকির, যে সর্বদা আল্লাহ পাকের আনুগত্য এবং আল্লাহর স্মরণ এই দুটোই এই বান্দার জীবনের বৈশিষ্ট্য। এই দুটোই বান্দাকে এই সারা জাহান থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর সঙ্গে যুক্ত করে এবং ঊর্ধ্ব জগতের দিকে দমে দমে তাকে উড়ে নিতে থাকে অনন্ত সর্বোচ্চ আসনের দিকে, অনন্ত সর্বোচ্চ আসনের দিকে উড়ে নিতেই থাকে আল্লাহর মহব্বত মারেফত এবং নৈকট্যের উচ্চ থেকে উচ্চতর আসন আসনের দিকে উড়ে নিতেই থাকে বান্দা। এক বুজুর্গ বলেন যে কোন স্টেশন গিয়া মনে করবে না যে আইসে গেছি আমি গাউসে আজমের স্টেজে, গাউসে আজমের মকাম বা মুজাদ্দিদে জমানের মকাম পর্যন্ত পৌঁছে গেছে হয়ে গেছে কাম আর লাগবে না। এই কোন বন্দার বন্দীগীর শান এটা হইতেই পারে না, বুঝতে হবে তার ঠোকায় পড়ে গেছে সে কথা বুঝলেন। আল্লাহ পাকের আজমত এবং মহব্বত এবং এহসানাত এবং মারফতের তাকাজা বন্দা কোন জায়গায় থামবে না, আগে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং যতই উপরে উঠবে সে মনে করবে আমি আমি কিছু না আমার কিচ্ছু নেই আমি খালি হাত, মাওলা আমারে পালেন তিনি দেন তো আমি কিছু পাই, সেটাও তার মেহরবানি এবং দয়া আমার যোগ্যতার কারণে নয়। এর নাম আব্দিও, এর নাম ফানাইও, আমিত্বহীন বন্দেগী, আমিত্বহীন বন্দেগী, আমিত্ব না থাকে নিজের প্রতি নজর একদম না থাকে। শুনতেছেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। মুফতি রফিকুল ইসলাম সাহেব কোথায় গেল, এত দূরে এত বিশাল গ্যাপ তৈরি করার যুক্তি কি শুনি, আজব ধরনের এক মানুষ। দিন তো প্রমোশন হওয়া উচিত। হ্যাঁ আচ্ছা খাজা আজিজুল হাসান মুজিব রহমতুল্লাহ বলছেন যে মাইকাসু, ইয়ে তো মাইকাসি রিন্দি হ্যায় মাইকাসি নি, আঁখো সে তুমনে পি নিহি, আঁখো কি তুমনে পি নিহি। কাজী আজিজুল হাসান হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মদঘরেরা এ তো সব মদঘুরি এবং সব পাগলামি এবং নিচুতা এবং নোংরামি। ইমাই কাছে নেই, এটাকে শরাব পান বলে না, এটা শরাব পান নয়, এ তো সব তোমার পাগলামি এবং নোংরামি। আঁখো সে তুমনে পি নিহি, আঁখো কি তুমনে পি নি। তুমি চোখের শরাব, চোখের পেয়ালা থেকে এটা তুমি এখনো পান করো নি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের উপর চক্ষু রাখতেন, আর সেই চোখের থেকে আল্লাহ পাকের মহব্বতের শরাব, তাজাল্লির শরাব, নূরের শরাব পান করতে থাকতেন। চোখ থেকে চোখের পেয়ালা দিয়া, সে চোখের পেয়ালা থেকে সে এসা আসমানি শরাব তারা পান করতেন। শুনতেছেন ভাই? এজন্য এত দূর দূরের গ্যাপ বানায় নিলে ফের আঁখো সে তুমনে কেসে পিওগে। কেসা সে আশ্চর্য আশ্চর্য এই সকল মানুষ, তারা যদি না কামিল স্তরের আরেফ হইতেন তো এইরকম ভাষায় কথা বলা অসম্ভব ছিল। এই সক্ষমতা, এটা তাদের ভিতরের মারেফতের শক্তির বহিঃপ্রকাশ। মাইকাসি তো মাইকাসি রিন্দি হ্যায় মাইকাসি নেই, আঁখো সে তুমনে পি নেহি, আঁখো কে তুমনে পি নেহি। যারা দিন শিখেন, দিন শিখান, ভালো কাজ করেন, কিন্তু এই ভুলটা কেন করা যে আল্লাহ বলাদের সৌবত থেকে সে সর্বোচ্চ ভেলায়তের নূর অর্জন করা থেকে বিরত থাকা, এটা কেন করা? ইমানকে তাজা করা, সতেজ করা, সবল করা, আরো শানিত করা। হ্যাঁ, এতটা যে ইমান সিদ্দিকীর ইমানে পরিণত হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা সেই তৌফিক এবং বুঝ আমাদের সকলকে দান করে। শুনতেছেন ভাই? বুঝে আসে গেছে না? বুঝে আসে। মন রবি কি বুঝে গেছে না তো? না, হ্যাঁ চলো ভাই চলো। রাতটা দিয়ে আল্লাহ পাক কি যে সব কি জবরদস্ত মেহরবানি করছেন, যে সারা দিনের এই পুরোটায় মানুষের দেহ এবং মেধা, মন, মনন, মস্তিষ্ক এতটা ভার হয়ে যায় দুনিয়ার বাইরের কাজের চাপে এবং জাগতিক নানান প্রেসারে মাথা এবং দেহ এতটা ভার হয়ে যায় যে এখন এর থেকে একটা এই অবসর নিয়ে শান্তি দরকার, স্বস্তি দরকার, আরাম দরকার। তার জন্য এত সুবিশাল ইন্তজাম, পুরোটা দিনের এই ব্যবস্থা একদম কমপ্লিট অফ করে দিয়া এই বেচারার বিশ্রামের ব্যবস্থা করছেন আল্লাহ। যে সিস্টেমই কমপ্লিট অফ, যদি এরকম হতো যে না অফিস চালু, দোকান চালু, আদালত চালু, খেত চালু, খেতের মধ্যে হাল চালু, কর্মচারীরা কাজ করতেছে, লেবাররা কাজ করতেছে, সম্ভব ছিল এই রাত্রিবেলা ঘুমানো? কোন ক্রমেই সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ পাক নিজে একেবারে এমন এক ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তাআলা যে দিনের বেলার এই এত বিরাট বড় ব্যস্ততা অটোমেটিকলি একদম অফ, যে এখন বিশ্রাম করত পরে কাজ করিস। শুনতেছেন ভাই? ফের এই কালো নিশির চাদরের পর্দার ভিতরে আল্লাহ তাআলা তার আরামের ব্যবস্থা করছেন, কারণ এই রোদের মধ্যে দিনের আলোতে আরাম করা যায় না। কি কথা বলেন? নাই, রাত হলে বাতি যতই জ্বালান, কিন্তু ওই যে রাত্রের কালো চাদরের প্রভাব থাকে মনের উপরে, মেধার উপরে, মননের উপরে, অবশ্যই এটার একটা প্রভাব থাকে। আর সেই প্রভাবটা কোমল প্রভাব। রাত সকাল হলে আপনার রোদ থাকবে না, তার এই যে দিন হওয়ার কারণে দিনের প্রভাব মননের উপর পড়বেই পড়বে। এখন কিন্তু দিনের বেলা সারাদিনে রোদ নাই হোক, সূর্য দেখা নাই যাক, কিন্তু দিনের প্রভাব পড়বেই মনের উপরে। আর রাত হলে সে অটোমেটিকলি মনের উপরে রাতের এই কালো কালো চাদরের কোমল প্রভাব পড়েই পড়ে। এটা কত বিশাল বড় নেমত, কল্পনা করা যায়, অকল্পনীয় এই মেহরবানি আল্লাহ তাআলা রাত্রের সুরতে, রাত্রের আকৃতিতে এই অনুভূতি আমাদের কোথা, এবং সেই শুকরিয়া জ্ঞাপনের তৌফিক আমাদের কোথা? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদের তৌফিক দেন। হ্যাঁ, পৃথিবীর এক একটা মুহূর্ত আমাদের প্রতি আল্লাহ পাকের কি সীমাহীন অনুগ্রহ। এক একজন নমরু ধুয়ে আরাম পায় যে আমি খোদা মানি না, হ্যাঁ নিরীশ্বরবাদ, এটা বাদ, ওটা বাদ, তুই বাদ, এত বাদের পালায় পড়ছে আসলে তুই বাদ, সেই জন্য এত সব বাদ বাদ করতে থাকিস তোরা। শুনতে সবাই খোদা মানে না, আর কেউ আছে সে আবার অন্যান্য ধর্ম নিয়ে ব্যস্ত। আরে ভাই, যখন সে এখন কি তোমার ক্লাস কি? আমি পিএইচডি করতেছি। আমি তো ক্লাস টুতে, তুই পড়বি না, ভর্তি হবি না, ভর্তির সময় যায়, তো কি বলবে সে? ক্লাস আমরা সবাই ক্লাস টু, কাজ ক্লাস টুর ছাত্র বেশি না পিএইচডি ছাত্র বেশি? কথা কর, ক্লাস টুতে ক্লাস ওয়ানের ছাত্র বেশি না পিএইচডি ছাত্র বেশি? ওয়ান টু থ্রির ছাত্র সংখ্যা বেশি না? পিএইচডি সংখ্যা তো একদম কম, আর বিসিএ যারা করে এদের সংখ্যা কি বেশি? ওয়ান টুর ছাত্রদের সমপরিমাণ কম না? কিন্তু ওই যদি ছেলে পেলেরা বিকালবেলা ধুম খেলে মাঠের মধ্যে, পরে যাইতেছে কয়েকজন, স্যার আপনারা কি পড়েন? বলে আমরা তো পিএইচডি। কেন আমাদের ওয়ান টুতে ভর্তি হবেন না? আমরা তো এই যে ভিড়, আমরা তো আপনাদের দেখলাম না। কি কথা বলছেন? নাই কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আমি তোমাদেরকে সর্বোচ্চ দিন, সবচেয়ে কামেল দিন এখন তোমাদেরকে দান করছি, ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল দিন আসার পর পূর্বের যত আসমানে দিন ছিল নিজ নিজ জায়গাতে সেটা সবটা কামেল, কিন্তু এই রাসূলুল্লাহর ইসলামের সামনে সবটা ওয়ান টু হয়ে গেছে। নিজ নিজ জায়গাতে সেটা সবটাই কামেল, কারণ সেই দিনের উপর আমলকারীরা সব জান্নাতি, সব আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। কি কথা বলছেন? না, কাজে সেটা তাদের জন্য কমপ্লিট কোর্স, সেরা কোর্স। কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসার পরে সেই আগেরটা সবটা ওয়ান টু না, তার চেয়েও আরো নিচে চলে গেছে, কারণ সেটার সিস্টেম অফ, সেটা ওয়ান টুর পজিশনে থাকে না, সেটার সিস্টেম অফ। আল্লাহ ওই স্কুল মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ওখানে ভর্তিই নাই।
মাশাআল্লাহ।
এখন হয়েছে যেটা যেখানে তালা মেরে দিচ্ছে আর ভর্তি হবে না, নো অ্যাডমিশন। তোমরা সেখানে কয়েক লাখ গিয়ে ওখানে মিছিল করতেছে যে না কি মিছিল করলে কি ওখানে তো কিছু হবে না, ওখানে তো ওটা ভর্তিই বন্ধ। এখন একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটা ইসলাম, প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই ভর্তি হওয়া লাগবে, এখান থেকেই পাস করতে হবে, এই সনদ বা সার্টিফিকেট নিয়েই জান্নাতে যাওয়া লাগবে। আমার এক দোস্ত মানুষ, আমার ছাত্র এখন ভালো মাওলানা সাহেব মাশাআল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক দুবি, সেদিন দেখা করতে আসছিল। তো মাওলানা বললেন যে ভারতের কোন বড় আলেম বুজুর্গ মানুষ, উনি এক সাহারানপুর মাদ্রাসায় না কোন মাদ্রাসায় কথা বলল, সাহারানপুর মাদ্রাসায়, হ্যাঁ মাজারুল সাহারানপুর মাদ্রাসায় গেছেন, গিয়া মাদ্রাসার যে শেখুল হাদিস বা প্রিন্সিপাল তার সঙ্গে দেখা করছেন, বললেন যে হজরত ইসলামের দাওয়াত দিলে অমুসলিমরা কত সহজে ইসলাম কবুল করে, আমি একটু দেখাবো। কেমনে দেখাবো? দেখাবো যে আপনার দুই ছেলেকে আমার সঙ্গে দেন, তো ওদের নিয়ে আমি একটু এখান থেকে ঘুরে আসি, পর ওরা এসে আপনাকে শোনাবে বিষয়টা। বললো হ্যাঁ, এখন উনি ভয় পাইতেছেন যে আবার কোন ঝামেলা হয় না কি হয়, আইনের কোন পেশে পড়ি কিনা। বললো না আমি দূরে যাবো না, এই যে মাদ্রাসা গেটের সামনে ওই যে হিন্দু দোকান আছে ওখানে গিয়ে আমি একটু ওই লোকটার একটু ইসলামের দাওয়াত দেব, ওনারা একটু দেখবে খালি। বল ঠিক আছে। তিনি ভয়ে ওই গেটের পাশে গিয়ে এক জায়গায় চুপ করে দূর থেকে দাঁড়ায় তাকায় আছেন কোনো ঝামেলা হলে, কারণ ওনার একটা প্রভাব আছে এলাকায়, গিয়ে বলবে বাবারে কি হয়েছে, ঝামেলাটা শেষ হয়ে যাবে। উনি এখানে দূর এক জায়গায় ঘোরাঘুরি করতেছেন আর ওই উনি ওখানে গেছেন। কিছুক্ষণ পরে ওই দেখা গেল হিন্দু লোকটা দোকানের মধ্যে হাউ মাউ করে কাঁদতেছে, তিনি একদম ছুটে গেছেন প্রিন্সিপাল স্যার। ওনার নাম আমার ইয়াদ আছে কিন্তু আমি এখন বলবো না। বড় আলেম, ভারতের বিখ্যাত আলেম, বড় মাপের মুহাদ্দিস। হ্যাঁ, পরে উনি গিয়ে বললেন যে বাবাজি কোন সমস্যা, ওরা কিছু বললো তুমি কষ্ট পাইছো কিছু না কি ব্যাপার? না কষ্ট না, আমি আপনাদের মাদ্রাসার এই সম্মুখে এতকাল এখানে থাকি কিন্তু আমি এই জিনিসের সন্ধান পাইনি। ইনি আমাকে আজকে বুঝাইলেন একটু আগে আইসা যে স্বর্গে তো আমরা যেতে চাই কিন্তু ইসলাম গ্রহণ ব্যতীত স্বর্গে যাওয়া যাবে না, নরকেই যাওয়া লাগবে। হ্যাঁ না, স্বর্গে যাওয়া যাবে না, এই নরক ছাড়া কোনো উপায় নেই ইসলাম গ্রহণ না করলে। এই জিনিসটা আমার জানা ছিল না, অনেক দলিল প্রমাণ দিয়ে জিনিসটা উনি আমাকে বুঝাইলেন। তারই স্বর্গে যাবে না বলে তো আর কি, তাহলে তো সব শেষ, সেজন্য আমি ইসলাম গ্রহণ করছি। কিন্তু এই নিয়ামত পাইলাম এত কাল পরে, হ্যাঁ আমার বাবা তো এই নিয়ামত ছাড়াই দুনিয়ার থেকে চলে গেছে, আমার বাবার কি উপায় হবে? ইসলাম কবুল করতে পারার আনন্দে আজকে আমি চোখের পানি সংগ্রহ করতে পারলাম না। উনি তো হতবাক, জিয়াল্লাহ কি মামলা! শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমাদের অনেক মুসলিম, অনেক মুসলমান যারা ইসলামের বিশাল খেদমত করতে আগ্রহী বটে এবং আগ্রহে উদ্দীপিত, কিন্তু তারা নেতিবাচক লাইনে অনেকেই ছুটোছুটিতে অভ্যস্ত। কিন্তু ইতিবাচক পদ্ধতিতে যদি দিনের কাজ করা হয়, সারা পৃথিবীর অসংখ্য অমুসলিমরা এখনো আছে যারা ইসলামের সৌন্দর্য দেখলে অবগাহন করতে করতে একদম মুহূর্তের মধ্যে বেকুল হয়ে যায়, ইসলামের সৌন্দর্যের সাগরে অবগাহনের জন্য মুহূর্তে বেকুল হয়ে যায়। কিন্তু আমাদের অনেকেই এই ইতিবাচক দিকটা না বুঝা নেতিবাচক দিকে কেন যে ছুটাছুটি করতে অভ্যস্ত হয়ে গেছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, দিনের বুঝের অভাব মনে হয়, আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন। চলো ভাই মাওলানা রফিক, আজকে তোমার কারণে আলহামদুলিল্লাহ আমারও সহযোগিতা হয়েছে, তুমিও আগে বাড়তে পারো না আমার কারণে। চলো সর তুমি বিন্দু বিন্দু সা কতটা বিস্ময় যে যে পানির ফোঁটা লাগলে কাপড় চোপড় নাপাক হয়ে যায়। হ্যাঁ, সেইটাই সে মানুষ তৈরির ম্যাটেরিয়াল, কেসা আজীব মহাম্মদ। তাও কি সেই মানুষ এত সুন্দর যে হাসলে দাঁতগুলো মুখটাকে হার মানায়। মানুষ যখন হাসে দাঁতগুলো তার মুখটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর মুক্তাগুলিকে হার মানায় দেয় মানুষের দাঁতের সৌন্দর্য। শুনতেছেন ভাই কেসা আজীব মহাম্মদ, এসা সুন্দর মানুষ প্রতিটি মানুষ অফি আনফুসিক মাফালা তুলসির, তোমার নিজেকে থেকে তুমি মাওলার সন্ধান পাও না। অফি আনফুসিক মাফালা তুলসির, তোর মধ্যেই তোর মাওলার সন্ধান তুই পাইস না। ওয়ারে পেয়ারা আল্লাহ, কোরআন বিস্ময়কর কিতাব রে ভাই, এসা আজীব যে কি বলাম। কোরআনের এক একটা কথা এত ভারী, আল্লাহর কসম এই সাত আসমান জমিনকে কয়েক হাজার কোটি গুণ করার পরে, এরকম কয়েক হাজার কোটি আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তার চেয়ে লাখ কোটি গুণ বেশি ভারী কোরআনে পাকের এক একটা ছোট্ট আয়াত। যদি এই পৃথিবীতে কয়েক হাজার কোটি বার ভূমিকম্প হয়, সেটা যতটা আলোড়ন সৃষ্টি করতে পারে কোরআনে পাকের এক একটা আয়াতের ভিতরের তাজাল্লিয়াতের ঝড় তুফানের আলোড়ন তার চেয়েও কোটি কোটি গুণের চেয়েও বেশি প্রচন্ড। শুনতেছেন প্রিয় বন্ধু, দিলকে দিল বানায়, আয়না বনতা হে রগড়ে লা জব খাতা হে দিল, কুছ না পুছো দিল বড়ি মুশকিল সে বন পাতা হয়, সময় পার হয়ে যায়, যাদের কাজ করার দরকার তো কাজ করিয়ে দেয়নি যে কোন আল্লাহ বলার সঙ্গে, আগে দেখা চাই যে ইনি আসলে খাঁটি আল্লাহ বলা কিনা, নাকি কোন দাগাবাজ ধোকাবাজ এবং মুড়ে হয় হট পেট পালার ধান্দায় ব্যস্ত, অথবা দল বানানোর ধান্দায় ব্যস্ত, মুড়িদ বাড়ানোর ধান্দায় ব্যস্ত। লোক দেখলে বোঝা যায়, আল্লাহ বলা লোক দেখলে বোঝা যায় যে না ভাই এই তো ব্যাপার ভিন্ন মনে হয়, এখানে আল্লাহ ছাড়া আর অন্য কোন ঝামেলা ঝুমেলা নেই। মহারা শামসুল ফরিদুল্লাহ নিকট এক লোক কুমিল্লা থেকে আসছে বায়াত হওয়ার জন্য লালবাগ মাদের সাথে গিয়ে বলছে, হুজুর আমি বায়াত হতে আসছি, আর একটা স্বপ্ন অনুমতি দিলে শুনে। বলে হ্যাঁ, কি স্বপ্ন দেখছো? বলে আমি দেখলাম কি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বলতেছেন এই যে শামসুল মহারা শামসুল সাহেবের হাতে তুমি বায়াত হয়ে যাও, তো আমি স্বপ্নে দেখলাম আপনার হাতে বায়াত হইতে বলতেছেন সেই জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, তো তিনি ওই লালবাগের ওই পোস্তা না, এটা পোস্তার এদিক দিয়ে আইসা কি এটা ডাইলকোট্টি, এখানে একটা মসজিদ আছে কি নাম এটা ছাতা মসজিদ নাকি ছাতা মসজিদ, ওই মসজিদ ওখানে সেই মসজিদের সদস্য আবুদের বলছেন যে তুমি ওখানে তাহাজ্জুদের সময় থাকো, ওখানে আমি বায়াত করব। সদস্য আবুদের ওইখানে গিয়ে ফজর পড়তেন কি তাহাজ্জুদ কি ফজর পড়াইতেন না কি করতেন আল্লাহ জানে, তো ওখানে গিয়ে যাইতে বলছেন। ওই হুজুর তো সময় দিচ্ছেন কারণে সময় মতো নিজে পৌঁছে গেছেন, গিয়ে দেখলেন যে ওই লোক আসেন আসেনি এখনো, কিছুক্ষণ পরে আসছে বায়াত। হ্যাঁ বায়াত তো সস্তা, এটা সস্তা জিনিস মনে করছো না, সময় দিয়ে টাইম দিয়ে দিছি তাহাজ্জুদের সময় আসতে আসতে, আর তুমি আসছো এখন ফজর না জামাতের সময় বা ফজরের পরে, হ্যাঁ সময় মতো আসো না এখানে, এরকম সস্তা না বায়াত, যাও বায়াত করবো না আমি। আল্লাহ ওইগুলো কুমিল্লা থেকে আসছে সেই জমানার মানুষ, এখন তো জমানার এই জমানাতে আমরা কত ভয়ঙ্কর দুষ্টামি শিখে ফেলছি, কত প্রতারণা কত ধোকা, চারিত্রিক মলিনতা আমাদের কত মারাত্মক এবং বিপজ্জনক এবং কত বিস্ময়কর। হ্যাঁ যে আমার চরিত্র দিকে আমি হতবাক হই, এইরকম আজকে আমাদের অবস্থা না, আমাদের নিজের ধোকাবাজি দিকে আমি নিজে হতবাক, এমনটা আজকে আমাদের অনেকের এক একজনের অবস্থা। কিন্তু সেই জমানার লোকদের মধ্যে সততা স্বচ্ছতা সরলতা এগুলো ছিল প্রবল এবং উচ্চে। সেই লোক পেরেছান যে আল্লাহ আমি তো আসছি সত্যি বায়াত হওয়ার জন্য, কিন্তু আমি কি ভুলটা করলাম আমার কি হবে, সারা দিন কান্নাকাটি ছুটাছুটি ওরে ধরে ওরে ধরে। তো সদস্য বুজুরে খাদেম মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী মাদারীপুরের, তিনি বলেন যে ওই লোকটা এসে আমার খুব ধরছে, তা আমি গেলাম হুজুরের কাছে গিয়ে সদস্য হুজুরকে বললাম হুজুর এই লোকটা পাগলের মতো খালি, উনি সুন্দর করে বলতে পারতেন, এত সুন্দর করে বলতে পারতেন কোন কথা, আশ্চর্য মানুষ, আল্লাহ ওনাকে বড় সিদ্দিকীর উচ্চ মর্যাদা দান করেন। তিনি গিয়া খুব বলতেন, কোন সাথী বিপদে পড়লে, মুরিদ বিপদে পড়লে, পীর ভাইরা তার পক্ষে এমন বড় ওকালতি করতেন, আশ্চর্য, ব্যারিস্টারদেরকে হার মানার মতো ওকালতি। গিয়া বললেন হুজুর ওই লোকটা পাগলের মতো ঘুরে বেড়াইতেছে, আল্লাহ লোকটা কান্নাকাটি উড়ে ধরে উড়ে ধরে, এই লোকটা কই দাঁড়াবে কই যাবে, আর মাদ্রাসার মধ্যে ঢুকতে পারে না, আপনার ভয়ে যদি আপনি দেখে ফেললেন লোকটারে, আপনি তো ওর উপর খুশি না, অসন্তুষ্ট, লোকটা খালি রাস্তা রাস্তায় ঘুরে আর কান্দে, এই যদি আপনি দয়া করে লোকটার বায়াত করতেন, অথবা খুবই পাগল হয়ে ঘুরতেছে, বায়াতই হইতে আসছে। আমি তো ওরে বলছি ওখানে সময় মতো গেল না কেন, তো হুজুরকে বলবো তারে আবার আজকে যাইতে না, আপনি যেভাবে বলবেন বলি তারে না কি হুজুর যেভাবে বলে লাইন বানায় দেয়, ঠিক আছে তো আবার আজকে আজকে তাহাজুদের সময় আসতে বলো সেখানে, জি আলহামদুলিল্লাহ আমি তারে বলি, এখনই গিয়ে বলি বস ভাই তোর কাম হয়ে গেছে, তুই যা আজকে তাহাজুদের সময় আগে গিয়ে বসে থাক, গেলে হুজুর গিয়া ধরো তোরে দেখে যে তুই বসে রয়েছিস, তোর খুঁজতে না হয় ওই লোক, তুমি এসা লক্স করে শুনে চলে সারা রাত জাগনা ঘুরা ঘুরি, যা আর আজকে ঘুমাবই না, যাতে আইসে হুজুর দেখে যে আমি আসি এখানে, গেলে ওখানে ওই লোক তো গেলে আসসালাম আলাইকুম হুজুর তো দেখেছ, আচ্ছা ঠিক আছে আসো, খুশিতে বাগ বাগ হুজুরে, আহ কি মানুষ তারা ছিলেন, নজর কি, তরবিয়ত কোন মানের ছিল তাদের, পয়লা দিনই লোকটাকে আল্লাহর জন্য প্রচন্ড ভাবে বেকুল বানায় দেওয়া, যে বায়াত হয়ে গিয়ে ঘুমাবি সেটা না, আরে আল্লাহর তালাশ, এটা আল্লাহর তালাশ, ঢিলা ঢালা শিথিল ঠান্ডা কেন হবে, এটা পয়লা দিনে ঝড় তুফান বলা হচ্ছে যে উড়ে চলে যাবে আল্লাহ পর্যন্ত, সেই সেই চরিত্রটা সেই গুণটা সেই ইমানি প্রতাপটা উত্তাপটা পয়লা দিনই যেন তার মধ্যে তৈরি হয়ে যায়, সেরকম একটা পদক্ষেপ তিনি নিয়েছেন। কি মানুষ তারা ছিলেন, কি ইমানি নজর, কি মানে মানুষ ঘোরার জিন্দগি এবং চোখ মেধা যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, লোকটাকে সেখানে তিনি বায়াত করছেন। হ্যাঁ এ হলো সে ভাই এই সকল বুজুর্গ আলদিনের সান, তো বস লাইনে দাঁড়াই আগে বাড়ি আল্লাহ বলাদের সঙ্গে উঠা বসা করি, এবং এটাও মনে রাখবেন যে মুরিদ হওয়া কোনো ফরজ না, বায়াত হওয়া কোনো ফরজ ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদাও না, যদি কেউ হয় লাভ খুব, ফায়দা খুব, বেনিফিট খুব হবে, কথা বলেন নাই, আপনি কিসের ব্যবসা করেন, আমি তো ব্যবসা করি ডাইলের ব্যবসা, ডাইল পট্রিতে ডাইলের দোকান, আপনি আমি গোলালের ব্যবসা, বিক্রমপুরে খেত আছে আলু তুলি আলু বেছি, ভালো কথা, আপনি কিসের ব্যবসা করেন, হ্যাঁ আমার তো বাইতুল মোকাররমের পিছনে ওই আমিন জুয়েলার্স শুনছেন না, হ্যাঁ ওইটা আমার, ওহো কি কথা বলছেন, তো গোলালুর ব্যবসাও ব্যবসা এতে লাভবান হয়, হ্যাঁ ডাইলের ব্যবসাও ব্যবসা এতে লাভবান হয়, পাটের ব্যবসাও ব্যবসা এটাও লাভবান হয়, চিং মাছ বেচলে তাতেও ব্যবসায় লাভবান হয়, সব ব্যবসায়ী লাভবান, কিন্তু যারা হীরার ব্যবসা করে আর সে খাবি স্বর্ণের ব্যবসা করে জুয়েলার্স, তাদের ব্যবসায় লাভটা কেমন, কি কথা বুঝেন নাই, আল্লাহ বলারা যে আরশে আজমের মানে ঊর্ধ্ব জগতের জুয়েলার্স এর ব্যবসা করে, হ্যাঁ কি হল মত মরণ আসাফ আলী ফারুক রহমতুল্লাহ আলী প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে ভারতের লোকেরা যখন শীতে একদম ঠকঠক কাঁপতে থাকে আর এই সব কম্বল গায়ে দিয়ে দল বান্ধা বসে আসছে কোনো দিক বাইরে হওয়া যায় না, সেই শীতের মধ্যে হাকিমুল মত মহান আসাম আলী ফারুক রহমতুল্লাহ আলী পাতলা একটা কুর্তা, খালি পাতলা একটা কুর্তা গায়ে দিয়া সকালবেলা হাঁটতে যেতেন, কোনো ভিতরে গেঞ্জিও নাই কোনো চাদরও নাই, হিন্দুরা দেখতেও আর তাজ্জব করতেছে কি রে এটা কেমন কথা, আমরা শীতে পড়ি ঘরের মধ্যে টিকতে পারি না, আর এই লোক এইরকম অবস্থা না হয় একটা চাদর গায়ে দিয়ে যাক লোকটা এটা কি, একদিন খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী হাকিমুল মুত্তাহানুবি খলিফাও অনেক বড় মাপের উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব এবং বড় বংশের লোক, তো তাকে লোকেরা যারা চিনত শ্রদ্ধা করত। ওই হিন্দু লোক সে খাজা সাহেবকে একদিন বলল যে খাজা সাহেব আপনার পীর আপনার পীরে ক্যা কোষ্টা খাতা হ্যায়, হ্যাঁ যে আপনার পীরে কোন ভিটামিন কোন টনিক খান, যে ভোরবেলা আমরা শীতে কাঁপি আর উনি পাতলা একটা কোর্তা গায়ে দিয়া এই শীতের মধ্যে ঘুরতে থাকেন, সব ভোরবেলার বাতাস খাইতে থাকেন। বললো আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করে বলবো উনি কি খান তো জিজ্ঞেস করি। গিয়ে উনি হজরত থানবীকে ঘটনা শুনেছেন, হজরত এক হিন্দু লোক আমার এটা জিজ্ঞাসা করছে, হজরত থানবী হাসেন এবং বললেন বাতা দেনা কি মেরা পীর এক কোষ্টা খাতা হ্যায় জিসকা নাম তাল্লুক মাল্লা হ্যায়, আমার পীর এক টনিক খান যেটার নাম তাল্লুক মাল্লা, তাল্লুক মাল্লা আল্লাহর সঙ্গে এক স্পেশাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটার পাওয়ারে সেই নূরের তাসির এবং প্রতাপে আল্লাহ পাক তাকে এই জিন্দেগি দান করছেন, এই বৈশিষ্ট্য স্বাতন্ত্র্য দান করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো দিনের যে কোনো কাজই করি, বুখারি শরীফ পড়াই মানুষকে, মানুষকে নামাজের দিকে ডাকি, কালমার দিকে ডাকি, হ্যাঁ না সারা দুনিয়ার দিনের কাজ আমি করব, সারা দুনিয়া যত ইবাদত আল্লাহ তৌফিক দেন করব, কিন্তু আল্লাহ বলাদের কাছে গিয়া এই সর্বোচ্চ সম্পদ অর্জনের ক্ষেত্রে আমি পিছনে কেন থাকতেছি? শুনতেছেন ভাইরা? হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আর অনেক দোকান আছে ওখানে মাল উঠলেই দাম বেশি, অনেক দোকানে এরকম মাল উঠলে দাম বেশি। সেদিন কোথায় গেছিলাম, সে কোন জায়গাটায় জানো স্যান্ডউইচ আছে না সেগুলি কত করে বাজারে যে দোকানে পাওয়া যায়, আরে ভাই কত স্যান্ডউইচ একটার দাম? 60 টাকা না? ওই যে আমরা এক দোকানে গেলাম না সেদিন, সেখানে কত ছিল? আরেক বলবি কোথায় গায়ে হয়ে গেছে, ছেলে ওই যে এক দোকানে গেছিলাম 120 টাকা না না 150 টাকা চাইছিল, মানে একটা স্যান্ডউইচের দাম এত চাইছে। তো সেখানে দোকানে এরকম মানে হাই ফাই হোটেল ওইখানে, আবার যদি আন্তর্জাতিক মানসম্পন্ন কোন এয়ারপোর্ট হবে সেখানে গেলে দেখবো যে সেটার দাম বেশি। এমনি জুতা বাইরে কিন্তু যা দাম, একটা ব্যাগের যা দাম, ওই এয়ারপোর্টের ভিতরে ঢুকলে সেটার দাম বাড়ছে। আর যদি বিশাল বড় কোন এরকম হিথ্রু বিমান বন্দর হয় তো ওখানে দেখবা যে সে ওটার দামই বাড়ে, ওই মাল একটাই কিন্তু দাম অনেক বেশি। কথা বুঝলেন না ভাইরা? এরকম আমল একটাই কিন্তু আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাল্লুক হলে এটার দাম বেশি, আমল একটাই কিন্তু এটার দাম বেশি। এটা না বুঝলে শুনেন, গাঁও গ্রামের 1 একর জমি দাম কত, আর যদি ঢাকা সহ এরকম 1 একর তাহলে অবস্থা কি দাঁড়ায়? এক লোক আসছে শহরে, আপনার এখানে জায়গা কতটুকু? বলে ভাই আর কি আমি 5 কাঠার উপর বাড়ি একটা করছি। কোন জায়গায়? বলে গুলশানে। 5 কাঠা? 5 কাঠা মানে কি? 1.5% 1 কাঠা বুঝেন, 5 কাঠা কত হলো? 7.5% আল্লাহ 7.5% খালি? আমার তো 10-15 একর আছে আল্লাহ রহমতে, আল্লাহ দিয়ে রাখছে আমার। কোন জায়গা? ওই খেমি পাড়াতে। আর একজনে পাশের থেকে উঠে বলতেছে আমারও 15-20 একর আছে, গলা চিপাচ্ছে। আপনার টোটাল এই পনেরো যা আছে বেসনের দাম হবে কতটুকু, আর আমার যেখানে পাঁচ কাঠা, এক এক কাঠার দাম এত কোটি টাকা, কি কথা বলেন নি? তো সেই গুলশার বনানির পাঁচ কাঠা আর তোমার কেবু ভরা গলা সিবার মিয়া দশ পনেরো একর, কোনটার লোক কোনটা মিলাইতেছ? আরে ভাই, তোমার আমার লাখ ও কোটি আমল, আর কোন কামেল আল্লাহ কোন আরেফে কামেলের এক এক সিজ দাম তার চেয়ে অনেক অনেক বেশি দাম। হুমুল কাওম লা ইয়াসকা বিহিম জালিস, আল বারাকা মা আকাবিরকুম, আল খায়রু মা আকাবিরকুম। যে একজন আল্লাহ ওয়ালা তার মর্তবা এত বড়, আমাদের সারা জীবনের আমল সব ঘুরিয়া করতে ঘুরিয়া তার সঙ্গে মোকাবেলা করতে যাই, পাগলামি ছাড়া আর কিচ্ছু হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ভাগ্যবান মানুষ তারা, অনেক বেশি সমঝদার মানুষ তারা। এবং ব্যবসা কেমনে করতে হয় দুনিয়ার জীবনে, এই ব্যাপারে সবচেয়ে এই ভালো বুঝওয়ালা লোক তারা, এই ব্যবসায় বেশি বেনিফিটেড তারা, যারা আল্লাহ বলাদের সঙ্গে থাইকা কিছু আমল করে আখরাত কামিয়া করার ফিকিরে ব্যস্ত, চেষ্টায় ব্যস্ত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? চলো ভাই মাওলানা রফিক, চলো বল ভাই। এগারোটা তো বল, যাই খুশি আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে, এখলাস দান করে, তাকওয়া দান করে, জিকরুল্লাহ ওয়ালা আল্লাহর ইয়াদ ওয়ালা জিন্দেগি দেন, আল্লাহর মোহাব্বত মারবত ওয়ালা জিন্দেগি দেন, গায়রুল্লাহর গুনাহ থেকে বাঁচার হিম্মত তৌফিক দেন, এবং উলামায়ে দ্বীন খাটিয়া আউলিয়ায়ে কেরাম বুজুর্গান দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখা চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, সমস্ত মুসলমানদেরকে তৌফিক দেন।
আমাদের প্রাণ প্রিয় পীর মসজিদ তরজমান আকাবির শেখুল হাদিস আরিফ বিল্লাহ হজরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নম্বর 01715808869 মুফতি শহীদুসালাম কাসেমি নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন, তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না। বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না, বলবেন না। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে রিপ্লগ বা রিপোর্ট স্প্যামে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন। কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, নামের ডান পাশে তিনটা অপশন থাকে, মাঝেরটা অ্যাটাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট, তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে। এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবি মুক্ত এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে, তাতে টাচ করলে আসবে সেন্ড নিচে ডান দিকে, টাচ করেন চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে। সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিঙ্ক mixlr.com/rofiq_khanka MIXLR আপনার কাছে লিঙ্ক না থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওয়েব অ্যাড্রেস www.khankabd.com খানকার স্পেলিং KHANQAHBD.com খানকা এবং বিডি এর মাঝে কোন স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হল এর প্রোফাইলে মসজিদে নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা কোনো এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরত আলা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য।